ABC FM 89.2. We play the coolest music. ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি সাবি। আর প্রতিবারের মতন শুরুতে রয়েছে একটি ক্লাসিক গল্প, যেটা পড়ে শোনাবে সেতু, আর তারপর রয়েছে কুয়াশার মূল কাহিনী। আসুন তাহলে আজকের কুয়াশার প্রথম গল্পটি শুনি, প্রথম গল্পটির প্রথম পর্ব। আজকের গল্প লিখেছেন ডরোথি গ্যারেট এবং গল্পের নাম ফোর্থ ডাইমেনশন, আর পড়ে শোনাবে সেতু। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে সরাসরি চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন কুয়াশা এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
স্টেশনে পৌঁছে বুঝতে পারলাম আরো দ্রুত পা না চালালে ট্রেন ধরতে পারবো না, তাই কাউন্টার থেকে টিকিট নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে প্ল্যাটফর্মে নামছি। অর্ধেক পথ পেরুতেই ট্রেন আসা শব্দ, বাকি পথটুকু দ্রুত পেরিয়ে প্ল্যাটফর্মের উপর পা রাখতেই গুম গুম শব্দ করে ট্রেনটা এসে থামল। এ সময় পাশের লাইনে থেমে থাকা ট্রেনটা চলতে শুরু করলো। লাইনের উপর চাকার ঘোষায় আগুনের ফুলকি বেরোচ্ছে, তখনই প্ল্যাটফর্মের ঘড়িতে 6টা বাজার শব্দ হল। সবচেয়ে কাছের কম্পার্টমেন্টের দরজাটা খুলতেই ঝটপট উঠে পড়লাম, সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হঠাৎ খেয়াল হলো যে কম্পার্টমেন্টে উঠেছি সেটা সম্পূর্ণ খালি, সিলিং থেকে ঝোলানো চামড়ার হাতগুলো অনিয়মিত ছন্দে দুলছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেও কেন যেন মনে হচ্ছে ট্রেনটার মধ্যে অশুভ কিছু রয়েছে। অদ্ভুত একটা ধারণা হচ্ছে, এটা বুঝি সত্যিকারের ট্রেন নয়। যদিও লাইনের পাশে দেয়ালে ছায়া পড়েছে, তারপর আমি তড়াক করে লাফিয়ে উঠলাম। এই লাইনের পেছন থেকে আরেকটা ট্রেন আসার শব্দ শুনতে পাই, তীক্ষ্ণ শব্দটা ক্রমাগত বাড়ছে। লক্ষ্য করলাম ট্রেনের শেষ কম্পার্টমেন্টে আমি উঠেছি, পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সত্যি একই লাইনে আরো একটা ট্রেন আসছে। দ্বিতীয় ট্রেনটা দ্রুত এগিয়ে এসে আমার ট্রেনকে আঘাত করল। ভয় আর আতঙ্কে মেরুদণ্ড পেয়ে ঘামের মতো ঠান্ডা স্রোত নেমে গেল। দ্বিতীয় ট্রেনটা আমার ট্রেনকে ভেদ করে চলে গেল। কম্পার্টমেন্টের দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে ভাবলাম নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছি। কাঁপা হাতে দরজা আর তার সামনের স্টিলের খুঁটিটা স্পর্শ করলাম, ওগুলোকে তো সত্যিকারের বলেই মনে হচ্ছে। আমার গন্তব্য সিটি হল্ট, গ্রিন ব্লেক, যেখানে আমি কাজ করি। সেখান থেকে সিটি হল্ট সাবওয়ে ধরে যেতে লাগে 2 মিনিট। নির্দিষ্ট স্টেশনে এসে ট্রেন থামলে দরজা খুলে গেল। ঘোরের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের একটা বেঞ্চিতে বসলাম। আমি একটু আগে যা ঘটে গেল মাথা ঠান্ডা করে তা ভাবতে লাগলাম। যা ঘটল তা খুবই ভয়ানক। কয়েক মিনিট পর পকেট থেকে টিকিট বের করে স্টেশন থেকে বের হওয়ার দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে এসে দেখি টিকিট কালেক্টর সামনের দিকে তাকিয়ে শেষ দিচ্ছে। টিকিট নিন, আমি বললাম। কালেক্টর আমার দিকে ফিরেও তাকালো না, যেন আমার কথা শুনতেই পায়নি। সে এজেন্টটা সপ্তমে চড়ে গেল। টিকিটটা তার টেবিলে ছুঁড়ে ফেলে হাঁটতে শুরু করলাম। ভাবলাম বাকি পথটুকু হেঁটে আর পথে এদিকের ফলের দোকান পড়বে, ওখান থেকে পিচ ফল কিনবো। পিচ ফল আমার খুবই প্রিয়। অ্যানা আমার বউ, কথাটা জানে, তাই সবসময় ফ্রিজে পিচ রাখে। আমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস, কিন্তু আমাদের একে অপরের সঙ্গে সমঝোতা এত বেশি যে লোকে ভাববে আমরা বুঝি প্রেম করে বিয়ে করেছি। ব্যবসার কাজে 3 দিন বাইরে ছিলাম, আজ কাজ শেষ করে বাড়ি ফিরছি। অ্যানাকে সারপ্রাইজ দেবো বলে আগে থেকে আসার খবরটা দেয়নি ওকে। ফুটপাতে লোক ভিড়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, গত একটা বছর ভাগ্য আমাকে খুবই সাহায্য করেছে। বিশেষ করে অ্যানা যখন সিদ্ধান্ত নিল জর্জ ওর জীবন একটা মৃত অধ্যায়। জর্জের আমি ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, জর্জের সাথে অ্যানার সম্পর্ক ছিল, কিন্তু এক বছর আগে হঠাৎ কাউকে কিছু না বলে জর্জ উধাও হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত ওর কোনো খোঁজ পায়নি। এরপর ধীরে ধীরে অ্যানার সাথে আমার প্রেম শুরু হয়। অ্যানাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। জর্জের অন্তর্ধান হবার 6 মাস পর আমাদের বিয়ে হয়। আমরা সুখেই আছি। এই বিজনেস ট্রিপটা খুবই সফল হয়েছে। অফিস থেকে জানতে পেরেছি আমার প্রমোশনও হয়েছে, সাথে সাথে বেতনও বেড়েছে। কথাগুলো ভেবে আনন্দে আমি শীষ দিলাম। রাস্তার পাশেই এরিকের ফলের দোকান। এরিক যথারীতি তুলে বসে আছে ছোট জ্বলন্ত সিগারেট। কাউন্টারের উপর টাকা রেখে আমি এক প্যাকেট পিচ তুলতে গেলাম, কিন্তু পিচের প্যাকেটটা আমি ধরতে পারছি না কেন। বোকার দৃষ্টিতে এরিকের দিকে তাকালাম। আজ তোমার ফলগুলোর কি হয়েছে এরিক, জিজ্ঞেস করলাম ছোটে দুর্বল হাসি, কিন্তু জবাবটা যেন আমার মনের ভিতর থেকে উঠে আসতে চাইছে। এরিক আমাকে দেখতে পাচ্ছে না, ঠিক যেমনটা টিকিট কালের জন্য দেখেনি। এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হতবিহ্বল চেহারায় বাড়ির দিকে এগোতে লাগলাম। রাস্তার মোড়ের বাড়িটায় আমি থাকি। দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলাম। অ্যানা, আমি চিৎকার করে ডাকতে থাকলাম। দেখলাম অ্যানা দিবানের উপর শুয়ে বই পড়ছে, ওর চেহারায় স্বপ্নীল হাসির ছাপ। ও স্যাম, কবে তুমি বাড়ি আসবে? ও দীর্ঘশ্বাস ছাড়ল। অ্যানা উঠে দাঁড়িয়ে আমাকে ভেদ করে জানলার কাছে চলে গেল। বিমর্ষ দৃষ্টিতে আমি দরজার দিকে তাকালাম, দরজা বন্ধ। আমি দরজা ভেদ করে ঘরে ঢুকেছি। ভাবতে লাগলাম কি করা উচিত। হঠাৎ মনে হলো সমস্ত রহস্য চাবি কাঠি স্টেশনে, তাই ওখানে গিয়ে সূত্র খোঁজা উচিত। স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে দেখলাম সেই টিকিট কালেকশনের এক দল আমেরিকান টুরিস্টের সাথে কথা বলছে।
আপনি বলতে চাচ্ছেন যে এরকম ব্যস্ত রেল লাইনে ভুতুড়ে ট্রেন চলাচল করে?
টুরিস্টদের মধ্যে একজন প্রতিবাদ করছে।
আমাদের সাথে মজা করছেন আপনি?
না, মজা করছি না আমি, টিকিট কালেকশন জোর গলায় বললেন। সন্ধ্যা 6টা থেকে মাঝরাত পর্যন্ত নির্দিষ্ট সময় পর পর ওই ট্রেনটা এই 2 স্টেশনের মাঝে চলাচল করে।
তাহলে তো অপেক্ষা করে দেখতে হয়,
দলের একজন বলল। সবাই ওটা দেখতে পায় না, কালেকশন বলল। আমি ওটা একবারও দেখিনি।
তাহলে কিভাবে বললেন আপনি যে ওটা আছে?
অনেকেই ওটার ব্যাপারে রিপোর্ট করেছে। এই স্টেশনের পুরনো স্টেশন মাস্টার ভুতুড়ে ট্রেনটার ব্যাপারে এতই আগ্রহী ছিলেন যে ওটা সম্পর্কে যত চিঠি অথবা খবর আসতো সেগুলো তিনি একটা ফাইলে জমিয়ে রাখতেন, আর ওই ফাইল পড়েই ওটার অস্তিত্বের কথা জেনেছি আমি। ট্রেনটার ব্যাপারে আমাদেরকে আরো কিছু বলুন তো, দলের এক কিশোর অনুরোধ করল। কানেকচারকে প্রথমে এ ব্যাপারে কথা বলতে অনিচ্ছুক মনে হলো, কিন্তু টুরিস্টদের মধ্যে একজনকে নোটপ্যাড আর কলম বের করতে দেখে তিনি বলতে শুরু করলেন। ব্রেক স্পেশাল নামে একটা ট্রেন ছিল, সে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো। ওটা গ্রিন ব্লেক আর এ স্টেশনের মাঝে সন্ধ্যা 6টা থেকে মাঝরাত পর্যন্ত চলাচল করত। তো একদিন কি হলো, মেরামতের জন্য লাইন বন্ধ করে দেওয়া হলো। এই পর্যন্ত বলে থামলো, কেসে গলা পরিষ্কার করে নিল। কিন্তু কিছু একটা ভুল হয়েছিল,
পরবর্তীতে টেকনিশিয়ানরা পাওয়ার সাপ্লাই সমস্যার কথা বলেছিল। যাই হোক, লাইন বন্ধ থাকা সত্ত্বেও ট্রেন চলাচলের সিগন্যাল জ্বলছিল। এ সময় গ্রিন লেকের পেছনের স্টেশন থেকে একটা ট্রেন আর এই স্টেশনের পেছনের স্টেশন থেকে একটা মালবাহী ট্রেন একই লাইনে পরস্পরের বিপরীত দিক থেকে আসছিল। সিস্টেম ব্যাটল থাকায় ওরা ওদের ভুল বুঝতে পারেনি। টুরিস্টদের মাঝ থেকে এক ভদ্রমহিলা প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু কালেক্টর তার দিকে কড়া দৃষ্টিতে তাকালে প্রশ্ন করা থেকে বিরত থাকল। কালেক্টর আবার বলতে শুরু করল, তার কণ্ঠস্বর ঝুরির ফলার মতো তীক্ষ্ণ শোনাচ্ছে। ট্রেন দুটো পরস্পরের দিকে প্রচন্ড বেগে আসছিল। ওই লাইনের মাঝপথে লেক স্পেশাল খালি অবস্থায় নেমেছিল। বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা ট্রেন ছিল যাও দুই টুকরা চলমান তাল নাটকীয় হয়ে থামছে। তারপর ট্রেন দুটো লেক স্পেশালকে দুই দিক থেকে প্রচন্ড বেগে আঘাত করল। আঘাতের তীব্রতা এত বেশি ছিল যে ব্লেক স্পেশাল অদৃশ্য হয়ে যায়। কুয়াশা, ধীরে ধীরে সম্পূর্ণ ব্যাপারটা আমি বুঝতে পারলাম। আরো শুনছি, কালেশ্বর বলতে লাগলো, গ্রিন স্পেশাল স্টেশনের ঘড়িতে প্রতিদিন সন্ধ্যায় 6টার ঘন্টি পড়লে ব্লেক স্পেশাল বাস্তব রূপ ধারণ করে। আগেই বলেছি ট্রেনটা আমি দেখিনি, কিন্তু পুরনো স্টেশন মাস্টার ভুতুরে ট্রেনটার যে টাইম টেবিল লিখে রেখেছিল সেটা ব্লেক স্পেশালের পুরনো টাইম টেবিলের সাথে হুবহু মিলে যায়। ব্যাস এই এতটুকুই জানি আমি। এরপর অন্য যাত্রীদের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে প্লিজ, তাহলে তো তুমি সবই জানতে পেরেছ। আমার পাশ থেকে কে যেন বলে উঠল। আমি ঘুরে কণ্ঠস্বরের মালিকের দিকে তাকালাম। জর্জ, আনন্দ আর উত্তেজনায় আমি চিৎকার করে উঠলাম, ওর সাথে হাত মেলালাম। কিন্তু ওকে ভালো মতো দেখে ভাবলাম, এ আমি কোন জর্জকে দেখছি? ওর চুল দাড়ি লম্বা আর উস্কো শুস্কো, চেহারায় মলিনতার ছাপ স্পষ্ট। তোমারও একই অবস্থা? আমি জিজ্ঞেস করলাম। জর্জ বিষণ্ণ কণ্ঠে বলল, তবে তোমাকে দেখে খুশি খুশি লাগছে, অনেকদিন পর কথা বলার মতো একজন সাথী পেলাম। এই অবস্থায় সময় কাটানো খুবই কষ্ট। তোমার খিদে পায় না? একদম না। এই জন্য প্রথমে আমারও অবাক লাগতো, কিন্তু এখন আর তা লাগে না। তোমাকে দেখে যে কি খুশি লাগছে স্যাম বলে বোঝাতে পারবো না। এই সময় একটা কথা মনে পড়ে যাওয়ার বললাম, জর্জ শোনো, তোমাকে একটা কথা বলা ছিল ব্যাপারটা এনাকে নিয়ে। মানে বলতে চাইছিলাম যে এনাকে আমি পছন্দ করতাম, কিন্তু জানি আমি, জর্জ বলল, আমার কাঁধে হাত রাখল। এই ব্যাপারে চিন্তা করো না, প্রথমে দুঃখ পেয়েছিলাম কিন্তু পরে বুঝতে পেরেছি। একবার ভেবেছ সময় কিভাবে মানুষের মনের ঘটক সারিয়ে তোলে? কথাটা আমাদের বর্তমান অবস্থার ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে তোমার খুব ভালো লাগবে, বিশেষ করে যখন পুরো বিশ্ব ঘুরতে পারবে তুমি।
পুরো বিশ্ব ঘুরতে পারবো কিভাবে?
হ্যাঁ, উন্নত বিমান অথবা জাহাজে করে যখন খুশি তখন। জর্জ, এক মিনিট পরে বললাম, তোমার কি মনে হয় না যা ঘটছে তা খুবই অদ্ভুত? এই যে আমাদের কেউ দেখতে পায় না, আমাদের কথা কেউ শুনতে পায় না, আমরা কোনো জিনিস ধরতেও পারি না, যদিও যে কোনো জিনিসে আমরা চড়তে কিংবা হাঁটতে পারি। ব্যাপারটা আমাকে ধাঁধায় ফেলে দিচ্ছে। এটা কিছু না, জর্জ কোমল কণ্ঠে বলল, তুমি জানো আমাদের প্রকৃত অবস্থান কোথায়?
না,
আমরা এখন আছি ফোর্থ ডাইমেনশনে, অর্থাৎ চতুর্থ মাত্রায়। জর্জের দিকে আমি তাকিয়ে ভাবলাম, ও পাগল হয়ে যায়নি তো? শোনো স্যাম, জর্জ আস্তে করে বলল, যেন কোনো বাচ্চাকে প্রথম পড়া শেখাচ্ছে, আমরা এখানে ফোর্থ ডাইমেনশনে আছি। এই প্ল্যাটফর্মের একটা জিনিসও তুমি ধরতে পারবে না, কারণ এটার অবস্থান অন্য ডাইমেনশনে। জানো নিশ্চয়ই যে প্রথম তিনটা ডাইমেনশন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, যেগুলো বাস্তব। চতুর্থটা হচ্ছে সময়, যা অবাস্তব, আর এই জন্যই আমরা কোনো জিনিস ধরতে পারি না। ওর কথাগুলো অস্বীকার করতে পারলাম না। দুর্ঘটনায় যে ট্রেনটা পড়েছিল সবাই ওটাকে ভুতুড়ে বলে, জর্জ বলল, আসলে ওটা অন্য ডাইমেনশনে, মানে সময়ের অতল গহ্বরে চলে যাওয়া। যখন আমরা ওটায় উঠি আর বাস্তব একটা ট্রেন ওটাকে ভেদ করে চলে যায়, সে সময় রহস্যময় এমন একটা কিছু ঘটে যা আসলে আমরা ফোর্থ ডাইমেনশনে চলে যাই। তাহলে আমাদের কি কোনো অস্তিত্ব নেই? জিজ্ঞেস করলাম, দু হাতে মাথা চেপে ধরলাম। স্যাম শান্ত হও, জর্জ নরম সুরে বলল, প্রথম প্রথম তোমার একটু খারাপ লাগবে, তবে দেখো ঠিকই মানিয়ে নিতে পারবে। কিন্তু আমি অ্যানার কাছে ফিরে যেতে চাই, আমার আগের অবস্থায় ফিরে যেতে চাই। আমিও চাই, কিন্তু কোনো উপায় নেই, বাকি জীবন আমি এভাবে কাটাতে পারবো না। জর্জ আমার দিকে সহানুভূতি মাথা দৃষ্টিতে তাকালো। এখান থেকে আমাকে ফিরে যেতেই হবে, আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলাম, আমি এই পদ্ধতি রিভার্স করব। জর্জের চেহারা মলিন হয়ে গেল। তুমি পারবে না, আমার হাত চেপে ধরল। দেখো স্যাম, তুমি আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। চেষ্টা করেছিলে তুমি একবারও? আমার এত সাহস হয়নি, হয়তো সময়ের গহ্বরে একদিন হারিয়ে যাব, এভাবেই হয়তো আমার জীবনের সমাপ্তি হবে। জর্জ, তোমার কথা যদি সত্যি হয় তাহলে সত্যি আমরা আমাদের তিনটা ডাইমেনশন হারিয়েছি। বলতে পারবে কোথায়? আমার ধারণা যেখান থেকে আমরা ট্রেনে উঠেছি সেখানে। আমরা যদি পুরো পদ্ধতিটা পুনরাবৃত্তি করি তাহলে হয়তো আমরা তিনটে ডাইমেনশন ফিরে পাবো, কি বলো তুমি?
বুঝতে পারছি না,
জর্জ গমিয়ে উঠল। তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলো বুঝতে আমার এক বছর লেগেছে। আমার মনে হয় না 5 মিনিটে এই পদ্ধতি রিভার্স করতে পারবো। স্পেশালের দুর্ঘটনা রিভার্স করা অসম্ভব বললাম আমি, কিন্তু ভুতুড়ে ট্রেন ওঠার আগে আমরা তো সত্যিকারের মানুষ ছিলাম, এখন সত্যিকারের ট্রেনে আমরা ভুত। একটু থেমে আবার বললাম, আমার ধারণা যদি ঠিক হয় তবে ভুতুড়ে ট্রেন তার সাধারণ ট্রেনের চেয়ে একটু ধীরে চলে। এখন আমরা যদি উল্টোটা করি, মানে সত্যিকার ট্রেনে চড়বো এবং ট্রেনটা যদি ভুতুড়ে ট্রেনকে ভেদ করে চলে যায়, তাহলে হয়তো আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারি। জর্জের চোখের দিকে তাকিয়ে বললাম, জর্জ তোমার কি মত? জর্জ কিছুক্ষণ ভেবে বলল, আমার কোনো আপত্তি নেই, এভাবে সারা জীবন থাকার চেয়ে কিছু একটা করা ভালো, যা হবার হবে। আমরা গ্রিন লেক স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মাঝরাত হতে এখনো আধ ঘন্টা বাকি, প্ল্যাটফর্মে কোনো লোক নেই। কিছুক্ষণ পর সাধারণ একটা ট্রেন এসে থামল। আমরা তাড়াতাড়ি করে উঠে উঠলাম। এক মিনিট পরেই আমাদের ট্রেনটা ভুতুর ট্রেনকে ভেদ করে চলে গেল। গায়ে এক ঝলক ঠান্ডা বাতাস অনুভব করলাম। বুঝতে পারছি না, সত্যি কি আমরা আগের অবস্থায় ফিরে এসেছি? এ সময় হাত ঘড়িতে দেখলাম রাত 12:01। দুই মিনিট পর সিটি হলসের স্টেশনে এসে আমাদের ট্রেন থামল। দুজনে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে হাঁটতে লাগলাম। প্ল্যাটফর্মে কেউ নেই। এখনো বুঝতে পারছি না আমরা আমাদের পরিচিত পৃথিবীতে বাস্তব রূপে ফিরে এসেছি কিনা। হঠাৎ কোত্থেকে যেন এক বাচ্চা ছেলে এসে আমাদের কাছে ভিক্ষা চাইল। বুঝতে পারলাম যে আমরা পরিচিত পৃথিবীতে আবারও ফিরে এসেছি। আনন্দে বাচ্চাটাকে 10 পাউন্ডের একটা নোট দিলাম। তারপর জর্জকে জড়িয়ে ধরে বললাম, জর্জ আমার ধারণা কাজে দিয়েছে, আমরা আবার বাস্তব দুনিয়ায় ফিরে এসেছি। কিছুক্ষণ পর দুজনেই প্রচন্ড খিদে অনুভব করলাম। একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার ফাঁকে জর্জ ওর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলল। ও এখন অনেক টাকার মালিক। ভুতুড়ে ট্রেনে অদৃশ্য হওয়ার আগে ব্যবসায় প্রচুর টাকা মুনাফা করেছে, কিন্তু কেউ এটা জানে না, কারণ প্রয়োজনীয় কাগজপত্র অদৃশ্য হওয়ার সময় ওর কাছেই ছিল। এখন পরিকল্পনা করেছে সবকিছু বিক্রি করে অস্ট্রেলিয়ায় চলে যাবে। আমাকে কথা দিব জীবনে আর কখনো এনার্জি ফিরে আসবে না। আমিও শুভ ভবিষ্যৎ কামনা করলাম। খাওয়া শেষে প্রথমবারের মতো আমরা হাত মেলালাম। আর কিছুই বলার নেই। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে গেছে। এনার সাথে আমার দিনগুলো সুখেই কাটছে। সেদিন কি কারণে দেরি হয়েছিল তা আজও ওকে বলিনি। জানতে চান কেন? কারণ ঘটনাটা ব্যাখ্যা করা খুবই কঠিন।
এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল ফোর্থ ডাইমেনশন আর খুব ডরোথি গ্যাটার্ড, আর পরে শোনালো সেতু। আর এখন শুনবেন আজকের কুয়াশার মূল কাহিনী। লিখেছেন মোশাররফ রহমান শান্ত। আসুন তাহলে আজকের মূল কাহিনীর প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 তে, আর সঙ্গে আছি শারমিন।
কুয়াশা।
রায়হানের কাছে যখন ফোন আসলো, রায়হান তখন মাত্র ক্লাস শেষ করে ইউনিভার্সিটি লাইব্রেরিতে এসেছে। প্রতিদিন ক্লাস শেষ করে লাইব্রেরিতে এসে বসে থাকা রায়হানের পুরনো অভ্যেস, কিন্তু ফোন আসবার পরেই বুঝতে পারলো ঝামেলা একটা হয়েছে। তবে ঝামেলাটা বড় না ছোট সেটা আন্দাজ করতে পারছে না রায়হান। দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে আর বাসা থেকে ফোন দিয়ে যেতে বলবে তার আগে কখনো হয়নি। রায়হানের দাদুর বয়স খুব একটা যে বেশি সেরকমও আবার না। সব মিলিয়ে যে ব্যাপারটা হয়েছে সেটা হলো রায়হানের মাথায় নানা রকম জিনিস ঘুরছে। রায়হান কিছু বুঝবার আগেই রায়হানের সামনে তার বন্ধু সাদাত চলে আসলো। সাদাতের স্বভাব একদিক থেকে খুবই খারাপ, সব কিছু নিয়েই মজা নেয়, কোনো কিছুই ওর কাছে সিরিয়াস না। এসেই রায়হানের দিকে তাকিয়ে বলল,
লাগ কইলে লাগে না, বেলাক কইলে লাগে, কলা টলা লাগে না, লেম্বু টেম্বু লাগে, কি প্রবলেম? হ্যাঁ কি প্রবলেম তোর? সব সময় এমন আজারে পেঁচাল পারিস কেন কানের সামনে এসে? হাজক তো, এখানে রাগ করবার কি আছে? গ্রামের বাড়িতে এগুলোরে বলে শিল্লুক, আর ঢাকাতে বলে ধাঁধা। আচ্ছা এখন বল দেখি এই ধাঁধার উত্তর কি? বলতে পারলে তোরে 2টা সিগারেট খাও, তোর সিগারেট তোর কাছে থাকুক। এখন যেটা বলি সেটা শোন, কিচ্ছু শুনবো না। তুই আগে বল ওই ধাঁধার উত্তর পারবো না। আমি তোকে 2টা অপশন দেই। অপশন এ জিপ, আর অপশন বি ঠোঁট। তুইও না আজব টাইমে আজব জিনিস নিয়ে আসিস। জিপ হবে, হয়নি জানতাম তুই পারবি না। ওই 4 লাইন আবার বল, দেখবি যেগুলো লাগার কথা ওগুলো উচ্চারণ করলে ঠোঁট অটোমেটিকলি অফ হয়ে যাবে। রাখ তো এইসব ফালতু ধাঁধা, আসল কথা শোন। আমার দাদা নাকি খুব অসুস্থ, কি হয়েছে কে জানে, শুধুমাত্র অসুস্থ থাকার ইচ্ছে, এটা নিয়েও চিন্তায় আছে। খারাপ কিছু ঘটেনি তো? ডাকাচ্ছে যখন, তখন ধরে নে আসল কাহিনী হয়ে গেছে। কেউ মরলে পরেই এভাবে নাতিদের দেখে নিয়ে যায়।
মজা নিচ্ছিস? ফ্যামিলি নিয়ে হাসি তামাশা আমার একদম পছন্দ না।
আচ্ছা বন্ধু যা,
মজা বন্ধ,
ব্যাপারটা মনে হয় সিরিয়াস।
চল আমিও তোর সাথে চলে যাই,
বিপদের দিনে বন্ধুর পাশে থাকবে না তো কে থাকবে বল?
তুই যাবি আমার সাথে?
হ্যাঁ সত্যি যাব।
সত্যি সত্যি রায়হান রওনা করল। রায়হানের মাঠে রাজ্যের হতাশা, কেন জানি মনে হচ্ছে বড় কিছু হয়েছে। আচ্ছা এমন যদি হয় রায়হান গিয়ে দেখছে যে তার দাদা মারা গেছে, তাহলে ব্যাপারটা কেমন কষ্টকর হবে? উফ ভাবতেই পারছি না রায়হান। এদিকে সাদাতকে দেখে বেশ ভালোই বিরক্ত হচ্ছে। সাদাতকে দেখে মনে হচ্ছে যেন সে পিকনিকে যাচ্ছে। খুশির জোয়ার লেগেছে সাদাতের চোখে মুখে। রায়হান বিরক্ত হয়ে সাদাতের দিকে তাকিয়ে বলল,
মুখ এমন হাসি হাসি করে রেখেছিস কেন?
কেন কাঁদো কাঁদো করে রাখতে হবে নাকি?
আমি কি সেটা বলেছি?
সেটাই বলেছিস একটু ঘুরিয়ে। উদাহরণ দিচ্ছি না, যেমন তুই বলিস নাই আধা গ্লাস খালি, তুই বলছিস আধা গ্লাস ভরা। অর্থাৎ আমার নিজেরই বের করে নিতে হচ্ছে যে আসলে আধা গ্লাস খালি।
ভাই তোর মাথায় ঝামেলা আছে, বেশ বড় রকমের ঝামেলা আছে। তুই বরং একটা কাজ কর, ফেরত যা। তোকে নিয়ে আমার বাসায় গেলে আরো বড় ধরনের ঝামেলা হবে।
তুই এত বড় একটা কথা বলতে পারলি রায়হান? আমি তো এখন 100% তোর সাথেই যাব। তোর গ্রামের নামটা আবার বল। তুই যদি আমাকে ফেলে যাস তাহলে আমি একা একাই রওনা দেব
তিতারকান্দি।
কি নাম রে বাবা, নাম শুনতেই কেমন জানি মুখটা তিতা তিতা লাগছে।
হয়েছে, আর ঢং করতে হবে না, চল বাস এসেছে। এরপর বাস থেকে নেমে নদী পার হয়ে তারপর ভ্যান রিক্সা, যেতে যেতে কথা বাজি কে জানে।
রওনা তো দেই।
নামটা যেমন অন্যরকম, গ্রামের পরিবেশে সেরকম। এক কথায় ভুতুরে গ্রাম বলা যায়। রাস্তাঘাট দিন হোক রাত হোক সব সময় খালি। মাঝে মাঝে তুই একটা ভ্যান রিক্সা এদিক ওদিক যাওয়া আসা করে, কিন্তু সেটাও নিয়মিত না। রায়হান এবং সাদাত দুজন মিলে যখন পৌঁছালো তখন বেশ রাত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রায়হানের মুড একদম অফ। তার ধারণা সে বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, আর সেটা হলো সাদাতকে সঙ্গে নিয়ে আসা। সত্যি যদি দাদার অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে সাদাতকে দেখে আরো বেশি খারাপ হয়ে যাবে। আর উপরওয়ালা না করুক, যদি আরো খারাপ কিছু হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই। উফ এইসব নিয়ে রায়হান একদমই ভাবতে পারছে না। তবুও বার বার ঘুরে ফিরে তার মাথায় এগুলোই আসছে। দেখতে দেখতে গ্রামের ওখানে পৌঁছে গেল তার। যখন গ্রামের পথে নামলো তখন বেশ রাত হয়ে গেছে, রাত 11টা কিংবা 11:30 মতো বাজে। চারপাশে রিক্সা ভ্যান তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারও দেখা যাচ্ছে না।
এটা গ্রাম নাকি হরর মুভির শুটিং স্পট?
বাসা পর্যন্ত কিভাবে যাব সেটা নিয়ে ভাব, কোথায় ফালতু কথা বলিস না।
আচ্ছা হেঁটে গেলে কতক্ষণ লাগবে?
এটা ঢাকা না, হেঁটে গেলে কতক্ষণ লাগবে ঠিক নেই, আর এই অন্ধকারে হেঁটে যাওয়া ঠিক হবে না।
কেন হেঁটে গেলে কি তোকে ভূতে ধরবে?
ধরতে তো পারে।
আচ্ছা ভালো কথা, দেখ তো ওটা কি ভ্যান নাকি?
সেই রকমই তো মনে হচ্ছে, চলছে না দাঁড়িয়ে আছে।
কিছু বুঝতে পারছিস?
মনে তো হচ্ছে দাঁড়িয়ে আছে,
নাকি আস্তে আস্তে চলছে,
অন্ধকারে তো বুঝতে পারছি না।
আচ্ছা দাঁড়া কাছে গিয়ে দেখি,
যেভাবেই হোক এটাতেই যেতে হবে।
চল কাছে যাই।
ভ্যানের কাছে এসে অনেকটা চমকে গেল রায়হান আর সাদাত। গরমের মধ্যে ভ্যান গাড়ি চালক চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে, পেছনে দুজন বসা, দুজনের পাশে একটা মোড়ানো কিছু রাখা আছে। যে দুজন বসে আছে তাদের দেখেই কেমন যেন একটু অস্বাভাবিক লাগছে। কিছু জিনিস থাকে যার সাথে কিছু অস্বাভাবিকতা লেগেই থাকে। ভ্যানের পেছনে দুজনের মধ্যে সে ভাবটা বেশ প্রবল। রায়হান আর সাদাত ভ্যানের কাছে গিয়ে কিছু না বলেই নিজেরাই চড়ে বসলেন। রাহানের সাদাতে চড়ে বসে দেখে ভ্যান গাড়িওয়ালা অদ্ভুত হয়ে পিছন ফিরে তাকালো। রাহান বেশ অবাক হল, তার সাধন ভ্যান গাড়িওয়ালা কখনো এমন ভাবে তাকায় না। তবে কি কোথাও কোনো সমস্যা হচ্ছে?
কোনো কিছু কি অদ্ভুত লাগছে, পিছনের লোকগুলো কি তো কেমন জানি লাগছে, ভুল কিছুতে উঠে পড়লাম না তো। চল
সময় থাকতে থাকতে নেমে যাই।
কি দরকার ঝামেলাতে পড়ার?
ঝামেলা না, আমার কাছে মনে হচ্ছে অশরীরিকে তো
শরীরই বলতে কি বুঝাইলেন? জাগর শরীর নাই
না, মানে আপনাকে কিছু বলিনি, ব্যাপারটা হচ্ছে হলো
ব্যাপার হইতেছে রাতের বেলা শরীরই অশরীরই বইলা কিছু থাকে না, আন্ধার মানে সব সমান। আপনারা যাইবেন কই?
সমান বলতে কি বোঝাচ্ছেন?
কিছুই বোঝাই না, যাইবেন কই আপনারা?
চিতারকান্দি,
আমার গন্তব্য নিয়ে আপনাকে ভাবতে হইবে না, চুপচাপ বৈশা থাকেন।
এই ভাইরা কই যাবে?
আপনাকে সেটা যাই না, কাজ নাই, বৈশা থাকেন। এগরে নামায়া দিয়া আপনা করে নামাম।
এবং সাদাতের অবস্থা সেই শোচনীয়, ঠিক কতক্ষণ হয়েছে লাইনে উঠেছে রাহেন কিংবা সাদাত কেউ আন্দাজ করতে পারছে না। তাদের দুজনের কাছে মনে হচ্ছে অনন্ত কাল ধরে তারা দুজন ভ্যানে বসে আছে। ভ্যানগাড়ির পেছনে লোকগুলো খুব অদ্ভুত। প্রথমে মনে হয়েছিল এই গরমে শুধু ভ্যানগাড়িওয়ালা চাদর পেঁচিয়েছিল, কিন্তু ভ্যানে বসার পর খেয়াল করলো বাকি যে দুজন প্যাসেঞ্জার একটা মোড়ানো কিছু নিয়ে বসে আছে, তারাও চাদর পরে বসে আছে। কি অদ্ভুত, এরকম ভাবে চাদর পেঁচিয়ে কেন বসে আছে তারা? রাহেল এবং সাদাত একটু পর পরে দুজনের দিকে তাকাচ্ছে। সেই দুজন একদম স্তব্ধ, মনে হচ্ছে কথা বলতেও জানে। বাধ্য হয়ে সাদাত নিজে প্রশ্ন করলো ভ্যানগাড়িওয়ালা।
এই লোকগুলো এত চুপ কেন? কোথায় নামাবেন এদের?
এরা নামবে দক্ষিণ পাড়ার কবরস্থানে।
কবরস্থান মানে?
আপনারা চুপ কইলা বৈশা থাকেন, সময় হইলে সব নিজের চোখে দেখবার পারবেন।
আপনি আমাদের এখানেই নামিয়ে দিন। আর কবরস্থান কেন যাচ্ছেন ওনারা?
আপনারা ওঠানোর সময় দেখা ওঠেন নাই? এটা একটা লাশের গাড়ি, চাদর দিয়া পেঁচাইয়া লাশ নিয়ে যাইতাছি। ভয় পায়েন না, কবরস্থান থেকে আপনাগরে জায়গা মতন নামায়া দিমু।
আরে তাই তো, দেখি ওনারা দেখি সত্যি সত্যি লাশ নিয়ে যাচ্ছে। আমার কাছে তো কিছু ভালো মনে হচ্ছে না। এই ভাই নামান, আমাদের নামানো বলছি।
এই আন্ধারে কই নামামু? কবরস্থানের কাছে গিয়া নামেন, মোর দ্বারা আলো দেখায়া দিব।
রাইহান নাম তো? শরীর দাঁড়াতে পারছি না, আমার শরীর পাথরের মতো হয়ে গেছে। কি আছো? আমারও একই অবস্থা। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? এই ভাই
মোর দেন কবরস্থান, আগে লাশ নামাই পরে আপনাকে নামান যাইব।
আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? কি আছো? আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছি না কেন? এই দুই লোক লাশ নিয়ে কিভাবে যাচ্ছে দেখেছিস?
তিনারা মানুষ না, তিনারা লাশ এমনি যায়, তিনারা
ভাই। তারা যাই হোক, আপনি আমাদের পৌঁছে দিন প্লিজ।
আপনারা মুখের লগে গিয়া ঘুমায়া থাকেন, আমার যাওয়ানের জায়গা নাই, এই কবরস্থানে থাকতে হইবে।
রাইহান কি হচ্ছে এসব? আমাদের সাথে কি হচ্ছে এসব?
পরের দিন ভোরবেলা গ্রামবাসী দেখল ঢাকা থেকে দুজন তরুণ এসে কবরস্থানের গেইটের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। গ্রামবাসী যত দ্রুত পৌঁছালো ঠিক সেরকম ভাবেই এই দুজনের খবর অতি দ্রুত পৌঁছে গেল রায়হানের বাসায়। রায়হানের ছোট চাচা ছুটে এসে দেখলেন একদল মানুষ রায়হান এবং সাদাতকে ভিড় করে দাঁড়িয়ে, তাদের চোখ দুজনেরই জ্ঞান ফিরেছে। কিভাবে এসে পড়লো রায়হান আর রায়হানের বন্ধু এটা নিয়ে বেশ ভালোই চিন্তায় পড়ে গেলেন রায়হানের চাচা মুস্তাফিজুর রহমান। তবে অত শত চিন্তার আগে রায়হান এবং সাদাতকে বাড়িতে নিয়ে গেল সে। রাহিন এবং সাদাত দুজনে বাসায় ঢুকে অবাক হয়ে গেল। অবাক হবার দুটো কারণ হচ্ছে গতকাল রাতে কি হয়েছিল, কিভাবে তারা কবরস্থানে ছিল এবং কিভাবে দুজনেই অজ্ঞান হয়েছিল তা দুজনের মধ্যে কারো মনেই নেই। দ্বিতীয় কারণ, রাহিনের দাদা পুরো সুস্থ। তাহলে এরকম জরুরি তলব করে আনার মানেটা কি? রাহিনের মা তো একদম চিন্তায় অস্থির হয়ে রাহিনের সামনে বসেই রইল। তারপর জিজ্ঞেস করলো,
সেদিন করে বলতো বাবা কি হয়েছে, রাস্তায় উল্টাপাল্টা কিছু খাইছিলি?
আরে ধুর মা, কি যে বলো তুমি।
তুমি কও তো বাবা, রায়হান যা লাজু, কিছু হইলেও কইব না, না হইলেও কইব না।
আন্টি কি আর বলবো, রাতে কি হয়েছিল সত্যি আমারও মনে নেই, তবে এত জায়গা থাকতে কবরস্থান গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকবো ব্যাপারটা আমার কাছেও অদ্ভুত লাগছে।
রাগা বাবা, এগুলা নিয়ে বরং কথা না বলি, রায়হান এতদিন পরে আইসছে, তোমরা আসবা বললেই কিছু আয়োজন করে রাখছিলাম। যখন থেকে তোমাকে অজ্ঞান হওয়ার খবর পাইছি আমার তো হাত পা কাঁপতেছিল।
আমার তো তাই মনে হচ্ছে, এটা মনে করলেই কেমন জানি লাগছে, বেটার এটা নিয়ে কথা না বলাটাই। কিন্তু রায়হান, তোর বাড়ি কিন্তু আসলেই সুন্দর, তোর দাদা সুস্থ এটা যেমন খুশির খবর, ঠিক তেমনি আমরা সারাদিন তোর এলাকা চষে বেড়াবো, এটাও একটা খুশির খবর।
বাবা যেখানে ইচ্ছা ঘুরো, কিন্তু আমার মন কইতাছে তোমার একটু বিশ্রাম দরকার।
মা আমরা বরং একটু ঘুমাই, ঘুম থেকে উঠে দাদার সাথে দেখা করব।
ঠিক আছে ঘুমা বাবা।
রায়হানের সাদাতের কাছে সবকিছু নর্মাল মনে হয়। শুরু করলো গতকাল আসার পথে কি হয়েছে না হয়েছে কোনো কিছুই তাদের মাথাতে রইল না। বরং দেখা গেল রায়হানের বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ, কারণ আসলে রায়হানের দাদা সিদ্ধান্ত নিয়েছে এই গ্রামের নতুন একটি দোতলা বাড়ি করবে। আর বাড়ি করার সময় যে ছোট করে অনুষ্ঠান করা হয় সেখানে তার নাতি রাহিন থাকবে না সেটা তো হতেই পারে না, মূলত সেই চিন্তা থেকে রাহিন জানা হয়েছে। এই ব্যাপারটিতে রাহিনের মন আরো বেশি ভালো হয়ে গেল। তাছাড়া মূল বিষয় হচ্ছে রাহিনের দাদা রাহিনকে যেমন ভালোবাসে ঠিক তেমনি রাহিন ও রাহিনের দাদা সেরকম ভক্ত।
দাদা হঠাৎ বাড়ি বানাবেন, আর আমাকে কেন বললেন আপনি অসুস্থ?
তুই যেমন বলস সব সময় পরীক্ষা চলতেছে, তোর তো সব সময় পরীক্ষা লাইগাই থাকে, তো আমি আর কি করুম, কইলাম আমারও ব্যারাম, নাইলে কি আর তুই আসতি?
দাদা আসলেই কিন্তু পরীক্ষা চলে, আপনি সাদাতকে জিজ্ঞেস করে দেখেন।
বাবা তুমিও কি ওর সাথে এক ক্লাসে?
জি দাদা। আচ্ছা দাদা, যেখানে বাড়ি ওখানে নাকি একটা সমস্যা আছে, ছোটবেলা থেকে তো আমরা ওখানে যেতাম না।
ও জায়গাটাতে সমস্যা ছিল, এখন মনে হয় না সমস্যা হইল, যত নাটের গুরু ওই কুয়াটা ওইটা নিয়ে যত বংশ।
আমরা তো ছোটবেলা থেকে কেউই ওই কুয়ার সামনে যেতাম না, যে ভয় লাগতো।
হ্যাঁ ঠিক হইয়া যাইব, আমারও তো এক ঝাড়ফুঁক দেওয়া বাবা কইছিল এইখানে কিছু না কর, ওই যে গাছ দেখতাছ ওইখানে বলে দিন থাকে, যে দুনিয়া আইছে মানুষ ধারণের জায়গা নাই থাকবো দিয়ে, এইসব বিশ্বাসের দিন আর নাই রে।
দাদা আপনি বেশ আধুনিক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
তোমরা তো আসো না, যৌবন হইল ঘুরা বেড়ানোর জন্য আসল সময়, এখন ঘুরবা না তো কখন ঘুরবা?
দাদা আমি বরং সাদাতকে গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আসি।
হ যা তোর বন্ধুরে সব ঘুরা দেখা, আর তুমি বাবা চইলে আসবা, যখন ছুটি পাইবা রায়হানের লগে চইলে আসবা।
অবশ্যই দাদা অবশ্যই আসব।
রায়হান সাদাতকে নিয়ে ঘুরতে বের হলো। গ্রাম দেখার মতো আসলে কিছুই নেই, তাই সব গ্রামই একরকম। মর্ডার বিষয়ে গ্রামের মানুষগুলো একই রকম। সন্ধ্যার কিছুক্ষণ আগেই গ্রামের অনেক কিছু সাদাতকে দেখিয়ে ফেললো রায়হান। তারপর বাড়ির পেছনে দেখে যে কুয়াটা রয়েছে সেই দিকে নিয়ে গেল সাদাতকে। অদ্ভুত একটা বিষয়, রায়হানের ছোটবেলা থেকে বড় হওয়া এই বাড়িতে, অথচ আজ কেন যে এই জায়গাটা অনেক বেশি অচেনা লাগছে সে নিজেই বুঝতে পারছে না। রায়হান ছোটবেলা থেকে শুনে আসছে এই কুয়ায় নাকি কি দোষ আছে, তাই তখন যারা ছোট ছিল তাদের তো এই কুয়ার পাশে আসাই নিষিদ্ধ ছিল। রাত বিরাতে কুয়ার মধ্যে ধূপ থাপ শব্দ হওয়া তো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিন্তু কি অদ্ভুত, সময়ের সাথে সাথে কত কিছু বদলে গেছে। আগামীকাল এই কুয়া পাড় ভেঙে ফেলা হবে, কেটে ফেলা হবে পাশের গাছগুলো। একটা পর্যায়ে হয়তো এখানে যে একটা কুয়া ছিল সেটা কেবল স্মৃতিতেই থেকে যাবে। রায়হানের উদাসীনতা দেখে মুখ খুলল সাদাত।
কে, কাহিনী কি, তুই হঠাৎ করে এমন দেবদাস হয়ে গেলি কেন? এই কুয়ার প্রেমে পড়েছিস নাকি? ছোটবেলাতে আমরা কেউ এখানে আসতাম না জানিস, কেন, ভূতের ভয়? ঠিক তা না, বড়দের কথা শুনে আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করত, মনে হতো এই অভিশপ্ত কুয়ার কাছে আসলে ক্ষতি হয়ে যাবে।
কুয়া আবার অভিশপ্ত হয় নাকি?
আমার ছোট ফুপুর যখন 12 বছর বয়স তখন সে এই কুয়াতে পড়ে মারা যায়। দাদা খুব কষ্ট পেয়েছিলেন, তখন আমার জন্মও হয়নি, তখন থেকেই একটা রিউমারের মতো হয়ে গেছে যেটা অভিশপ্ত কুয়া।
তাহলে তো এটা ভেঙে বাড়ি বানানো একদম গুড ডিসিশন, মাথাও থাকবে না ব্যথাও থাকবে না। ঠিক তেমনি কুয়াও নেই, অভিশাপের কোনো কিছু নেই। আচ্ছা সন্ধ্যা হই হই করছে, চা খেতে খুব ইচ্ছে করছে, চল বাসায় ঢুকে যাই।
আমার চা খেলে পরে আর কারো চা মুখেই দিতে পারবি না।
দোস্ত বাসায় ঢুকতে ইচ্ছে করছে না, তোদের এই অভিশপ্ত কুয়ার সামনেই বসে চা খাই, তুই বরং চা এখানেই নিয়ে আয়।
হুম, এখানেও খাওয়া যায়, আফটার অল কাল থেকে তো আর কুয়ায় থাকছে না। তবে সত্যি আমি এই জায়গাটা খুব মিস করব, অনেক বেশি মিস করব।
মিস টেস যা করতে ইচ্ছা করিস,
এখন যা চা নিয়ে আয়।
সন্ধ্যা হয়ে গেছে, আলো অনেকটাই কমে গেছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে চারপাশ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রায়হান চা আনতে গেছে তো গেছি, সাদাতের মনে হচ্ছে রায়হান আজ আর ফিরবে না। সামান্য চা আনতে যদি এতক্ষণ সময় লাগে তাহলে তো আর কিছুই বলার থাকে না। সাদাত বসে থাকতে থাকতে দেখলো একটা কালো শাড়ি পরা মহিলা কুয়ার এই দিকে আসছে, হাতে পানির বালতি। এইবারে কেউ কি, কিন্তু সাদাত যতটুকু শুনেছে এই বাড়ির কারো থেকে না আসার কথা না। মহিলাটা কুয়ার কাছে এসে পানি তুলতে শুরু করলো, তার থেকে একটু দূরে বসে আছে সাদাত। মহিলা একবারও এদিকে তাকাচ্ছে না, বাধ্য হয়ে সাদাত নিজে মহিলার সামনে গেল।
এই যে শুনছেন, আপনি কি এখানে? কেউ
কাজ করতেছি, কাজ করতে দেন
না। মানে আমি আসলে রায়হানের বন্ধু, এখানে বেড়াতে এসেছি, তাই আপনাকে চিনতে পারছি না।
আপনি এখানকার মানুষ হইলেও আমার সময় নাই, কথা কইেন না।
ও আচ্ছা,
কুয়ার সামনে বসেন না, খারাপ হইব। এই কুয়ার আশপাশ দিয়া সিন আসা যাওয়া করে, খুব খারাপ জিনিস, কখন কি হইয়া যায় কেউ কইবার পারে না।
না মানে আমার বন্ধু এখনই চলে আসবে। কি রে, কার সাথে কথা বলিস? এই যে দেখিস না, কই গেল, কই গেল? কি রে, বেড়ালের দিকে তাকিয়ে আছিস কেন? আমি এতক্ষণ একটা মহিলাকে কালো শাড়ি পরা অবস্থায় এখান থেকে পানি নিতে দেখছিলাম, মহিলাটা যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই এখন ওই কালো বিড়ালটা দাঁড়িয়ে আছে, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখান থেকে পানি নেবে কিভাবে, এখানে তো কোনো পানিই নেই, কুয়ার পাড় এটা। ঠিক আছে,
কিন্তু এই কুয়াটা শুকিয়ে গেছে সেই অনেক বছর আগেই।
কি দেখতে কি দেখলাম কে জানে,
তোদের এই জায়গাতে আসলেই সমস্যা আছে তো, বেশ ভালো রকমের সমস্যা আছে।
আমি জানি সেটা,
ভালো লাগছে না, অন্ধকার হয়ে আসছে, চল ভিতরে চলে যাই।
চল, আম্মা নাস্তা বানাচ্ছে, ভেতরে গিয়েই খাই।
কুয়াশা,
এখন সময় রাত একটা, প্রপার্টি লেভস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
এবিসি রেডিও অন এয়ার 24/7, টিউন ইন।
কুয়াশা,
আজকের কাহিনীতে আমরা যেটা দেখলাম যে রাহিম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীনই তার ক্লাস শেষের পর সে একটি খবর পায়, তার বাড়ি থেকে অর্থাৎ গ্রামের বাড়ি থেকে খবর এসেছে তার দাদু খুবই অসুস্থ। রাহিম তার খুব কাছের বন্ধু সাদাতকে সেই কথা বলে এবং সেই তখনই একটা প্ল্যান করে নেয় যে দেশের বাড়ি সাদাতকে নিয়ে সে যাবে। কি এমন জরুরি খবর যেটা শুনে রায়হান আর স্থির থাকতে পারে না, রায়হানের কেবলই মনে হচ্ছে তার দাদুর ব্যাপারে খুব খারাপ খবর আছে। তো যাই হোক, যথারীতি তারা একটি বাস নিয়ে চলে যায় এবং যখন রায়হানের দাদার বাড়িতে তারা পৌঁছায় তখন মাঝরাত হয়ে গেছে এবং কোনো কিছুই না পেয়ে একটি ভ্যান গাড়িতে তারা ওঠে এবং ভ্যান গাড়িতে উঠে তারা দেখে যে আরো দুজন আরোহী আছেন যাদের সঙ্গে প্যাঁচানো কাপড়ে প্যাঁচানো কিছু একটা রাখা আছে। তারা প্রথমে বুঝতে পারে এবং একসময় ভ্যানে উঠে তাদের ভয় ভয় লাগতেছে, একটা অচেনা পথ দিয়ে ভ্যান গাড়িওয়ালা তাদেরকে নিয়ে যেতে যাচ্ছে। যখন রায়হান তাকে জিজ্ঞেস করে যে ভুল পথে কেন নিয়ে যাচ্ছে, অন্য পথে কেন যাচ্ছে, তখন সেই ভ্যান গাড়িওয়ালা তাদেরকে বলে যে ভুল পথে না, আসল পথে নিয়ে যাচ্ছে কবরস্থানের সামনে এবং সেখানে কবরস্থানে সেই লোক দুটোকে নামিয়ে দিয়ে তারপরে রায়হানদেরকে তারা নামবে। এবং রায়হান যখন প্রশ্ন করে যে আর কবরস্থানে কেন যাচ্ছেন, তখন বলে দেখছেন না সঙ্গে লাশ রয়েছে। রায়হান এবং সাদাত ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা সেখানে নেমে যেতে চায় কিন্তু তারা নামতে পারে না এবং একটা পর্যায়ে সেই ভ্যান গাড়িওয়ালা তাদেরকে প্রচন্ড ভয় দেখাতে থাকে এবং একসময় জ্ঞান হারায় রায়হান এবং সাদাত। পরের দিন যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখতে পায় যে তাদের দাদার বাড়িতে তারা পৌঁছে গেছে এবং তার দাদু জীবিত আছেন। রায়হান যেটা ভয় পেয়েছিল সেটা না, আসলে তার রায়হানের দাদু তাকে খবর পাঠিয়েছিল যাতে সে চলে আসে, মানে কারণ তিনি একটি নতুন দোতলা বাড়ি বানাচ্ছে সেই কারণে। এবং সেই বাড়িটি বানানো নিয়ে একটু দ্বিধায় আছেন রায়হানের দাদু এবং বাড়ির সবাই, কারণ সেই বাড়িতে একটি কুয়া আছে, বাড়ির পাশে একটি কুয়া আছে যেটাকে ভেঙে ফেলা হবে দোতলা বাড়ি বানানোর কারণে এবং এই কুয়া নিয়ে অনেক রকম কাহিনী প্রচলিত আছে। এবং রায়হানের দাদু তারপরও সিদ্ধান্ত নেয় কুয়া ভেঙে ফেলা হবে। একটা পর্যায়ে জানা যায় যে রায়হানের ছোট ফুপু যখন তার খুব অল্প বয়স ছিল, 12 বছর বয়স, তখন তিনি এই কুয়োতে পড়ে মারা যায়, তারপর থেকে কুয়াটা অভিশপ্ত হয়ে যায়। একদিন সন্ধ্যার সময় রায়হানের বন্ধু সাদাত দেখে সেই কুয়াতে কালো শাড়ি পরে একটি মহিলা পানি নিতে এসেছে এবং তার সঙ্গে কথা বলছে। যখন সাদাত রায়হানকে ডাকে তখন পিছন ফিরে দেখে সেই মহিলাটি আর নেই, সেখানে একটি কালো বেড়াল বসে আছে। তারা খুব ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে যায়। তারপরে কি হবে সেটা জানবো দ্বিতীয় পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, আপনি আছেন কুয়াশায়, সঙ্গে আছি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
কুয়াশা,
পরের দিন কুয়া ভাঙার কাজ শুরু হলো। রায়হানের দাদা এখানেই আর একটি নতুন বাড়ি বানাবে। উনি সকাল থেকে কুয়ার পার থেকে একটু দূরে চেয়ার নিয়ে বসে আছে। রাহানের বাসা ভালোই উৎসবের আমেজ বলা যায়। নতুন বাড়ির কাজ করবেন তাই অনেক আত্মীয়কে আসতে বলেছেন রাহানের দাদা, যদিও এখনো কেউ তেমন ভাবে আসেনি। এদিকে রাহানের দাদা ঘুমাচ্ছে, রাহানের মা চা বানিয়ে রাহানের দাদাকে দিতে গেলেন। রাহানের দাদার মুখ বেশ হাসিয়াছে, নতুন বাড়ির কাজ ধরাতে উনি যে খুব আনন্দ পাচ্ছেন সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে তার চেহারা দেখে। চা হাতে নিতে নিতে বললেন,
বাড়ি হইতাছে বৌমা, নয়া বাড়ি বানামু মনের মতো কইরা।
হ্যাঁ বাবা, কিন্তু একটু চিন্তা লাগে। আপনি না এক বাবা কইছিল এখানে বাড়ি করলে সব ধ্বংস হইয়া যাইব।
আরে ধুর, রাখো তো কুফা কথাবার্তা, দাও দাও চা দাও। চিনি কম দিস কেন?
কি বলেন আব্বা, আমি তো চিনি ঠিকই দিছি। আচ্ছা দাঁড়ান, আপনার জন্য আইসু চিনি নিয়ে আসি।
রাহানের মা ভেতরে চিনি আনার জন্য যেতে লাগে, কিন্তু খুব একটা বেশি ভেতরে যেতে পারলেন না। তার আগেই তাকে আবার ফিরে আসতে হলো। একটু সামনে যাওয়ার পরে দেখলেন বিশাল জোরে একটা শব্দ হলো, পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে গেলেন।
এটা পড়লো কেমনে? আব্বা, ওই আব্বা, রায়হান, রায়হান, জলদি এদিকে আয় বাবা। আব্বা, আপনি কতক্ষণ কতক্ষণ আব্বা, কি রক্ত আব্বা, তো রক্ত দিয়ে আমার সে যাইতেছে। আব্বা চোখ খুলেন, আব্বা চোখ খুলেন।
ঠিক পাশে যে গাছটা ছিল সেই গাছের ডালটা ভেঙে পড়েছে রায়হানের দাদার উপর। ব্যাপারটা এত দ্রুত এবং এত বাজে ভাবে হয়ে গেছে, কোনোভাবে রায়হানের দাদার মাথা থেকে রক্ত পড়া থামানো গেল না। বাড়ির লোকজন হাসপাতালে নেওয়ার পথেই মারা গেলেন রায়হানের দাদা। সকালবেলা যে পরিমাণ আনন্দে বাসার লোকজনের মাঠে কাজ করছিল, সন্ধ্যায় ঠিক সেই পরিমাণ শোকে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। পুরো ঘটনা নিয়ে বেশ বড় রকমের একটা ধাক্কা ছিল রায়হান, কারণ যখন তার মা চিৎকার করছিল তখন রায়হান এবং দাদা ঘুমাচ্ছিল। ঘুম থেকে চমকে উঠে দৌড়ে এসে দেখল দাদার মাথা থেকে রক্ত বের হয়ে পুরো কুয়ার পার ভেসে যাওয়ার মতো অবস্থা। এই ঘটনার কিছুক্ষণ পর যখন তার দাদাকে মৃত ঘোষণা করা হলো, ঠিক তার কিছুক্ষণের মধ্যে সবাই কবর খোঁড়া, লাশ গোসল করানো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যার মধ্যে কবরও দেওয়া হয়ে গেল। কবরস্থান থেকে একটু দূরে একটা নদী। সন্ধ্যায় সবাই বাসায় আসলেও দাদা তার রায়হান নদীর পাড়ে গিয়ে বসে দিল।
এখন মন খারাপ করে কি লাভ বল, যা হবার তা তো হয়ে গেছে। দাদা আমার জন্য কি ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না দাদা, পুরো বিষয়টা কিভাবে হলো কিছুই বুঝলাম না। আমার মনে হয় সব দোষ ওই কুয়ার, কিছু একটা তো অবশ্যই আছে, নইলে কি। আমি গতকাল স্পষ্ট কালো কাপড় পরা এক মহিলাকে দেখেছি, মহিলার সাথে কথাও বলেছি, কিন্তু একটু পরে দেখলাম মহিলা থেকে কালো বিড়াল। বিষয়টা অদ্ভুত না? আমার তো মনে হয় তোদের একটা পার্মানেন্ট সলিউশন করা দরকার।
কি পার্মানেন্ট সলিউশন? দেখতেই তো পাচ্ছিস কত বড় একটা ক্ষতি হয়ে গেল। সামনে যেন এমন কোনো ক্ষতি না হয় সেটার জন্যই তো পার্মানেন্ট সলিউশন দরকার। কি সলিউশন করা যায় তুই বল। আমার এখন আর কিছু ভালো লাগছে না, তিন দিনের মধ্যে ঢাকা চলে যাব ভাবছি। ঢাকা না হয় চলে যাওয়া যাবে, আমি বলি কি এটা একটা সলিউশন হোক তারপর যাই। আমার ধারণা এদিক দিয়ে খারাপ কোনো জিনিসের চলাচল আছে, এই কারণেই এমন সমস্যা হচ্ছে। কিছুর চলাচল থাকলেও সেটা বন্ধ করবো কিভাবে? গ্রামে জিন সাধনা করে এমন কোনো লোক পাওয়া যায়? এমন একটা লোক খুঁজে জায়গাটা কথা বলে দেখাবে। আইডিয়া খারাপ না। আচ্ছা চল এখন বাসায় চল, সবার মন খারাপ এই সময় পাশে থাকাটা জরুরি। চল, এখানে বসে থেকে বা কি হবে, যে চলে যাওয়ার সে তো চলেই গেছে। আসলে সত্যি বলতে যা হবার তো হয়েই গেছে, এখন এটা নিয়ে মন খারাপ না করে সামনে যেন এরকম কিছু না ঘটে সেটা খেয়াল রাখতে হবে। সেটাই।
রায়হানের বাড়িতে একদিকে সবার যেমন মন খারাপ, ঠিক তেমনি অজানা এক আতঙ্ক ভর করেছে বাড়ির প্রতিটা মানুষের উপর। আতঙ্ক কাজ করবে নাই বা কেন? যে কুয়ার পার নিয়ে এত কথা, ঘটনা তো সেখানেই ঘটল। তাহলে কি আসলে কুয়াটা অভিশপ্ত? অসম্ভব কিছু না, এই দুনিয়াতে সত্যি অসম্ভব বলে কিছু নেই। রাহানির মনে হলো আসলে হয়তো ঠিক কথাই বলেছে। যদি সত্যি কুয়ার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা সমাধান এক্ষুনি করা দরকার। দেরি করে কিছু করতে গিয়ে আবার কাউকে হারানোর ইচ্ছে একদমই নেই রাহানের। রাহেন তার মায়ের সাথে এই বিষয়ে কথা বলবে ভাবল, কিন্তু একটা মানুষ মারা গেছে, সাথে সাথে তো এইসব বিষয় নিয়ে কথাও বলা যায় না। তাই তিন দিন অপেক্ষা করতেই হলো রায়হানকে। তারপর তার মায়ের সামনে গিয়ে বলল,
মা একটু কথা ছিল তোমার সাথে।
কি হয়েছে বাবা, কোনো ঝামেলা হয়েছে আবার?
ঠিক ঝামেলা না, যা ঝামেলা হবার সেটা তো হয়ে গেছে, এখন সেই ঝামেলার সমাধান খুঁজে বের করতে চাচ্ছে।
কিসের আবার ঝামেলা হইল?
মা কুয়ার পারের কাহিনী কি আমাকে বলো তো। ছোটবেলা থেকে আমরা কেউ ওখানে যাই না কেন? কেন ওটাকে বারবার অভিশপ্ত বলা হয়?
আমি নিজেও অত ভালো জানি না, তার ভাষা ভাষা কিছু কথা শুনছিলাম আমার বিয়ের পর পরে।
জায়গাটা যদি সত্যি অভিশপ্ত হয়ে থাকে তাহলে অভিশাপ থেকে মুক্তিরও কোনো একটা পথ অবশ্যই আছে। তুমি ভাষা ভাষা কি শুনেছিলে বলো।
আমি যা শুনছিলাম সেটা না হয় আমার কাছেই থাকুক।
আচ্ছা, যারা এগুলো নিয়ে কাজ করে তাদের নিয়ে এসে জায়গাটা অভিশাপ মুক্ত করলে কেমন হয় মা?
এই গ্রামেই তো অনেকে আছে, কালী সাধনা করে, দিন সাধনা করে, তাদেরকে নিয়ে আসলেই মনে হইব।
তাহলে সেটাই করি, একটা সমাধান করে যাই। ওপরওয়ালা না করুক, যদি কাল আমাদের কারো ক্ষতি হয়ে যায় তাহলে সেটা আরো বেশি খারাপ হয়ে যাবে।
আর কয়টা দিন পরে এগুলা করলে হয় না বাবা? তো দাদা মরতে মাত্র তিন দিন হইল।
কিছু জিনিস আমার ভালো লাগছে না মা, তাই যত দ্রুত সম্ভব আমি নিজেও চাচ্ছি এই জায়গার একটা সমাধান হোক। ঝড় নাই তুফান নাই, হঠাৎ করে গাছের ডাল ভেঙে দাদার উপর পড়ে গেল, ব্যাপারটা আর যাই হোক মোটেও স্বাভাবিক কিছু না।
দেখ তাহলে যেটা ভালো মনে হয় সেটাই কর। কিন্তু বাবা মানুষে হুনলে হাসব, কইব মরা বাড়িতে ভূত পেত নিয়ে মস্কারা শুরু করছে।
মানুষ কি বললো না বললো এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই মা। যাই হোক খোঁজ নিচ্ছি, দরকার হলে কেউ জানবে না যে আমরা কি করছি, শুধু আমি আর তুমি জানবো।
ঢাকা শহরে পড়ুয়া একজন ছাত্র যখন নিজেই অতি প্রাকৃত কোনো বিষয়ের উপর বিশ্বাস করতে শুরু করে তখন বোঝাই যাচ্ছে সমস্যাটা কতটা গুরুতর। রাহিন নিজে একা একা এক জিন সাধককে খুঁজে বের করল। জিন সাধকের বাসা পাশের গ্রামে। জিন সাধকের ঠিকানা পেতে খুব একটা কষ্ট হলো না রাহানের, গ্রামের প্রায় সবাই সাধককে ভালো করে চেনে। রাহান আর সাদা দুজন মিলেই চলে গেল সেই জিন সাধকের সাথে দেখা করে। জিন সাধক বাসাতেই ছিলেন, গ্রামের একদম শেষ মাথায় ছোট্ট একটা কুড়ে ঘরে থাকেন সেই সাধক। রাহান আর সাদা দুজন মিলে সেই সাধকের ঘরে ঢুকবার সাথে সাথেই দেখল জিন সাধক কাঁথা মুড়ি দিয়ে বসে আছে। দেখতে একদম সাধারণ একজন মানুষ। সাধকরা যেরকম মাথায় কাপড় পরে থাকে, লাল শালু পরে থাকে, এই সাধক একদমই সেরকম না, বরং পুরোই ব্যতিক্রম বলা যায়। রাহান আর সাদাকে দেখেই সে সাধক বললেন,
কিছু কইবার স্যার?
হ্যাঁ।
কোন কি কইতে স্যার?
আসলে আমরা আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি।
সমস্যা সমাধান করবার আমি কে? আমি সামান্য মানুষ, সমস্যার সমাধানের মালিক উপরওয়ালা।
আসলে সমস্যাটা আপনাকে জানাতেই আসা, সমাধান কি সেটা না হয় পরে বের করা যাবে।
আচ্ছা কি সমস্যা, কুয়া ফেলেন?
আমাদের বাসার পিছনে একটা কুয়া আছে, ছোটবেলা থেকে শুনে আসছি সেই কুয়াটা অভিশপ্ত। আমরা কেউ ছোটবেলা থেকে এই কারণে সেখানে খুব একটা যেতাম না।
এখন তো আপনি বড়, এখন যাবেন?
আসলে চাচা আপনি ব্যাপারটা যেভাবে হালকা করে নিচ্ছেন ঘটনাটা তত হালকা না। রিসেন্টলি ওর দাদা সেই কুয়া বন্ধ করে বাড়ি বানানোর ডিসিশন নিয়েছিল এবং সেই কুয়ার পারে বসা অবস্থাতেই সে মারা গেছে। আমি নিজে সেখানে এক কালো কাপড় পরা মহিলার সাথে কথা বলেছি এবং সে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে।
আমি কোনো কিছুই হালকা করে নিতেছি না, আমি পরশু রাইতে ওই কুয়ার পাড়ে যাব। আমার লেগা আগরবাতি আইনারাই খেয়াল।
আমি এসে আপনাকে নিয়ে যাব। আপনি কোন সময় যাবেন বলেন?
আমাগো দিন শুরু হয় রাইতে, তাই আসলে রাইতেই আসো।
আমরা দুজন তাহলে পরশু রাতে এসে আপনাকে নিয়ে যাব। আপনাকে কি দিতে হবে বলুন?
দেওয়া নেওয়ার হিসাব পরে, আগে পরশু আহুক। আপনারা আজকে যান।
তারপরে আমরা দেখতে পাই যে কুয়া ভাঙার কাজ শুরু হয়ে যায়। রাহেলের দাদা নতুন বাড়ি বানাবেন বলে কুয়াটা ভাঙতে থাকে, এবং সেদিনই কুয়া ভাঙা চলাকালীন সময় রাহানের দাদা চা খেতে চায় রাহানের মার কাছে, এবং রাহানের মা যখন ভেতরে চা বানায় হঠাৎ বিকট একটা শব্দে তিনি দৌড়ে আসেন এবং দেখেন যে রাহানের দাদা যেখানে বসেছিলেন ঘরের বাইরে গাছের নিচে, সেখানে একটি গাছের ডাল ভেঙে রাহানের দাদা প্রচন্ড রকমের আহত এবং হাসপাতালে নিতে নিতে সে মারা যায়। একটি আনন্দের বাড়ি শোকের বাড়িতে পরিণত হয়। ভীষণ মন খারাপ হয়ে যায় রাহানের, কারণ সে তার দাদাকে ভীষণ ভীষণ ভালোবাসত। কিন্তু তারা একটা জিনিস অনুমান করতে পারে বা একটা জিনিস তারা ফিল করতে পারে যে এই বাড়িতে কুয়া ভাঙার সঙ্গে এবং রাহানের দাদার মৃত্যুর সঙ্গে কোনো একটি যোগাযোগ আছে, কোনো একটা খুব খারাপ কিছু আছে এখানে, নিশ্চয়ই জিন জিন বা কোনো কিছু থাকতে পারে, যে কারণে রাহান তার মায়ের সঙ্গে কথা বলে এবং একটা পর্যায়ে তারা একজন জিন সাধকের কাছে যায়। গিয়ে সব খুলে বলে এবং জিন সাধক বলে পরশু দিন রাতে সে সেখানে যাবে, তার জন্য আগরবাতি এনে রাখবে। এর পরের পর্বে আমরা জানবো যে জিন সাধক সেই যেদিন যাবার কথা বলেছিলেন সেদিন যাবার পর যে আসলে সে কিছু করতে পারে, সে অভিশাপ কাটাতে পারে, নাকি আরো কিছু আছে সামনে, আরো ভয়ঙ্কর কিছু আছে, আমরা সবটাই জানবো কুয়াশার শেষ পর্ব থেকে। প্লিজ সঙ্গেই থাকবেন, আপনার সাথে আছি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রাহানের সাদক বের হয়ে বাসায় চলে আসলো, এখন শুধু পরশু দিনের অপেক্ষা। রাহানকে চিন্তিত মনে হলো, সাদার যে এই বিষয়গুলো নিয়ে বেশ ভালো রকমের এক্সাইটেড সেটা বোঝা যাচ্ছে। সাধকের বাসা থেকে বের হয়ে সাদাত রাহানের দিকে তাকিয়ে বললেন,
লোকটার মধ্যে দরবেশ দরবেশ কোনো ভাব একদমই নেই, খেয়াল করে দেখেছিস? ভাব দিয়ে কি যায় আসে, সে কোনো কিছু করতে পারে কিনা সেটা ডিপেন্ড করে তার কাজের উপর। পরশু দিন আসলেই বোঝা যাবে সে কতটুকু কাজ করতে পারে। তোর বাসায় সবাইকে জানাবি না? যাদের জানা দরকার তারা জানলেই চলবে, সবাইকে জানিয়ে কি করব? তাহলে উনি যখন রাতে যাবে আগরবাতি জ্বালাবে, মানুষ তো এমনিতেই চলে আসবে। গরু গাধার মতো কথা বলবি না, এটা শহর না যে মানুষ ভর্তি থাকবে সব সময়। আর বললাম তো, যাদের থাকা দরকার তারাই থাকবে, যাদের থাকা দরকার নেই তারা তাদের ঘরে থাকবে। দেখ, যেটা ভালো বুঝিস। চল এখন বাসায়, মাকে বলে সব কিছু রেডি করতে হবে। চল।
দেখতে দেখতে পরশু দিন চলে আসলো, সেই সাধককে আনতে গেল রাহান। তবে রাহান একা গেল না, আগের বারের মতো সাদাতও গেল সাথে। পাশের গ্রামে রাস্তা খুব একটা ভালো না হওয়াতে বেশ ভালোই কষ্ট করতে হলো দুজনকে। সেই দিন সাধককে নিয়ে তারপর যখন তারা ফিরল তখন সময় রাত 12টার কাছাকাছি। ঢাকা শহরের জন্য রাত 12টা কিছু না হলেও গ্রামের জন্য অনেক বেশি গভীর রাত। সে সাধক রাহানের বাসায় এসে সরাসরি চলে গেলেন বাড়ির পেছনের কুয়ার দিকে। অনেকক্ষণ কুয়ার দিকে মনোযোগ দিকে তাকিয়ে তারপর রাহানের দিকে তাকিয়ে বলল,
কালো কাপড় পরা মহিলাকে কে দেখছিল?
জি আমি দেখেছিলাম।
কি দেখছিলে?
দেখেছিলাম একটা কালো কাপড় পরা মহিলা এই কুয়ার সামনে পানি তুলতে আসছে।
আমি কথা বললাম, কিন্তু তখন দেখলাম যে রায়হান এসেছে, তখন হঠাৎ করে তাকিয়ে দেখি মহিলা নেই। একটি কালো বিড়াল মেও মেও করতে করতে দৌড়ে চলে গেল।
আপনার এইখানে পার্টি হইব, পার্টি থাকলে এইখানে পাইটা দেন।
হ্যাঁ হবে। আচ্ছা এখানে যদি আমার মা আসে তাহলে কি সমস্যা হবে?
কাজের সময় কম মানুষ আইলেই ভালো, আপনারা দুইজনেই থাকেন। আমি যদি উল্টা পাল্টা কথা বল ভয় পাইবেন
না,
থাকেন, আপনারাই থাকেন। আমি যাই বলি না কেন, আপনারা আপনাকে হাতের মুষ্টি খুলবেন না। আমি যেদিকে বসুম তার ঠিক সামনে দুই হাত মুট করে আপনারা বসে দেন।
ঠিক আছে,
যদি এমন হয় যে আমার গলা পাল্টাইয়া গেছে ভয় পাইবেন না, সাময়িক গলা পাল্টাই আবার ঠিক হইয়া যাইব।
আমাদের নিয়ে চিন্তা করবেন না, আপনার যা যা লাগে আপনি করেন, আমরা এখানেই হাত মুঠি করে বসে থাকবো।
যত যাই হোক আপনারা হাতের মুষ্টি খুলবেন না।
ঠিক আছে।
সেই জিন সাধককে বলি আর কালি সাধক যাই বলা হোক না কেন, ওই লোক পার্টির মধ্যে বসে এক মনে কিছু একটা পড়তে শুরু করলো। তিনি বিড়বিড় করে কিছু একটা পড়তে পড়তে হঠাৎ মাথার উপরে যে গাছগুলো ছিল সেটা ডালগুলো ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে। এতটাই ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল যে মনে হতে লাগলো প্রচন্ড জোরে ঝড় হচ্ছে। রাহিম এবং সাদা দুজনে তাদের হাত মুঠে করে ধরে রাখলো আর অবাক হয়ে দেখল সে সাধকের চেহারা দিয়ে ঘাম ঝরছে এবং সে কাঁপছে। কাঁপতে কাঁপতে হঠাৎ করে সে সাধক বলতে শুরু করলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো মানুষ একজন আর কথা বলছে দুইজনের কণ্ঠস্বরে। একটা কণ্ঠস্বর সাধকে যেটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আরেকটা কণ্ঠস্বর অদ্ভুত রকমের একটা মহিলার কণ্ঠ। তিনি নিজে নিজেই প্রশ্ন করছে আর নিজে নিজেই উত্তর দিচ্ছে। পুরো পরিবেশটা কেমন যেন ভুতুড়ে হয়ে গেছে।
I'm not going to be able to do it.
কুয়াটার অভিজ্ঞতা হলো সাদাত এবং রায়হানের। ঘটনা শুনে যা মনে হলো তা হচ্ছে, এই কুয়াতে রায়হানের দাদা কোন একজন মানুষকে ফেলে দিয়েছিল। কাকে ফেলে দিয়েছিল, কেন ফেলে দিয়েছিল, সেগুলোর সাথে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হলো লাল শাড়ি আর মিষ্টি কেনাটা। তাই রায়হান এগুলো নিয়ে আর প্রশ্ন না করে সাধককে জিজ্ঞেস করতে চাইল আসল সমাধানটাকে। সাধককে দেখে অদ্ভুত মায়া হচ্ছে সাদাতে। রায়হান আর সাদা দুজন সাধকের দিকে তাকিয়ে দেখলো, সে বেশ হাঁপিয়ে উঠেছে। তারপর হাঁপাতে হাঁপাতে বলল,
এই জায়গায় আত্মা ঘুরে, খুব খারাপ আত্মা, এই কুয়াতে তারে মারা হয়েছিল।
কি হয়েছিল সেটা বলে লাভ নেই, আমি মায়ের কাছে শুনেছি কিছুটা। আমার দাদা আরেকটা বিয়ে করেছিল, তিনি তার স্ত্রীকে এই কুয়াতে ফেলে দিয়েছিল, এটা এই বাড়ির সবাই কম বেশি জানে। এখন সেটা নিয়ে কথা না বলে সমস্যার সমাধান নিয়ে কথা বলি।
সমস্যার সমাধান একটাই, ভোগ দেন, পারেন তো কালকাই ভোগ দেন, বাজার থেকে নতুন একটা লাল শাড়ি আর মিষ্টি কিনা কুয়ার মধ্যে ফালাইয়া দেন, তারপর এই কুয়া বন্ধ করে দেন। জটিল সমস্যাগুলোর সমাধান সব সময় সহজ থাকে।
আপনি শিওর তাহলে এই কুয়ার পার একদম ঝামেলা মুক্ত হয়ে যাবে?
যদি না হয় তাইলে তো আমি আসি।
ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটাই করা হবে।
পরের দিন একটা লাল শাড়ি এবং মিষ্টি কিনে এনে সে কুয়ার মাঝে ফেলে দেওয়া হলো। অদ্ভুত বিষয়, এরপর থেকে সত্যি আর কোনো সমস্যা হয়নি সেই বাড়িতে। শুধু তাই না, সেখানে এখন একটি বাড়িও তৈরি করা হয়েছে। তখন ঝামেলা সমাধান করে চলে আসলেও সেখানেই, অর্থাৎ কুয়ার পাড়েই নতুন বাড়িতে রায়হান এসে থাকে। ঢাকা থেকে যখনই ছুটি পায় তখনই সে গ্রামে চলে আসে। অদ্ভুত বিষয়, সাথে কোনো ঝামেলা না হলেও সে অদ্ভুত একটা ভয়ঙ্কর কিছু অনুভব করতে পারে সবসময়। সেটা কিসের ভয়ঙ্কর অনুভূতি সেটা বরং শ্রোতাদের কাছে অজানাই থাক। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী। আজকের কুয়াশার কাহিনী লিখেছেন মোশাররফ রহমান শান্ত এবং আজকের কাহিনীর নাম কুপ। এর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখুফ তাবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন যশোদিতি খালিদ। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন এখন জানিয়ে দিব তাদের নামগুলো। রাহেনের চরিত্রে অভিনয় করেছেন রাজু, সাদাতের চরিত্রে সমন্বয়, দাদার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, মায়ের চরিত্রে মিনু, মহিলা চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, সাধকের চরিত্রে মঞ্জু এবং ব্যান গাড়িওয়ালা ছিলেন লোমান। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী পর্বে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি শারমিন, সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট।
কুয়াশা 89.2.